কালকের ম্যাচে যেরকম বৃষ্টি একটা সমস্যা, তেমনি শাহিন আফ্রিদি খেলতে পারবেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। আর আমি তো অনেস্টলি বলছি যে আমি যদি পাকিস্তান টিমের সঙ্গে যুক্ত থাকতাম, শাহিন আফ্রিদির তাসটাকে হয়তো আমি ফাইনালের জন্য বা বিশ্বকাপে আহমেদাবাদ ম্যাচের জন্য তুলে রাখতাম, এই ম্যাচে ব্যবহার করতাম না। কিন্তু সবাই দেখছি যে সমস্ত ভারতীয় মিডিয়ায় রবি শাস্ত্রী বলছেন, বিভিন্ন এক্সপার্টরা, সবাই শাহিন আফ্রিদি খেলবেন, পুরো 10 ওভার বল করবেন, এভাবেই কিন্তু ইন্ডিয়ান ছকটাকে সাজাচ্ছে।
স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত, আমি জয় জিতি রয়েছি আপনাদের সঙ্গে। আগামীকাল ভারত পাকিস্তান দ্বৈরথ পাল্লে খেলেছে এবং তার আগে কিন্তু যথেষ্ট রিল্যাক্স মুডে রয়েছে ইন্ডিয়ান টিম। বৃহস্পতিবার ইন্ডিয়ান টিম প্র্যাকটিসে আসেনি পাল্লে খেলেতে, এবং আজকে ঐচ্ছিক প্র্যাকটিস, অপশনাল প্র্যাকটিস ইন্ডিয়ান টিমের, মানে আলুরে যা প্র্যাকটিস করে এসেছেন রাহুল দ্রাবিড অ্যান্ড কোম্পানি ক্লোজ ডোর যে প্র্যাকটিস করেছেন তাতে স্যাটিসফাই ইন্ডিয়ান টিম। পাকিস্তান ম্যাচের আগে এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না, এই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত।
বলটা তো বেশ ভালো রেখেছো, এটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য স্পেশাল নাকি?
একদমই।
পাল্লে খেলে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আদৌ খেলাটা কতটা হবে সেটা বোঝা যাচ্ছে না। পাল্লেকাল ক্যান্ডি থেকে আধ ঘন্টা দূরে, আমি একবার একটা ম্যাচ কভার করেছিলাম ওখানে টি-20 ওয়ার্ল্ড কাপের সময়, কিন্তু ওখানে কালকের যে ওয়েদার ফোকাস তাতে বলছে 80% বৃষ্টির ফোকাস। এবং আমি জানি কলকাতা থেকে অনেকে টিকিট কেটে গেছেন ওখানে খেলা দেখতে, এখন তো লোকে টিকিট কেটে ভাবে যায়, আগে এগুলো হতো না, এখন অনেকে যায়, তারা খুব টেনশনে রয়েছেন যে টিকিটের টাকাটা কি হবে, কারণ যদি ম্যাচ না হয়, কারণ পাল্লেকালে অন্য ক্রিকেট মাঠের মতো কোনো ছাদ নেই। তো পাল্লেকালে লোকাল একজন কর্মকর্তা আমায় বলছিলেন যে এটা আমাদের কোনো দোষ নয়, কারণ আজ অব্দি পাল্লেকালে যে 33টা ওয়ান ডে ম্যাচ হয়েছে তার মধ্যে মাত্র 3টে এই সময়ে হয়েছে, অর্থাৎ অগস্ট সেপ্টেম্বর এই সময়টা, যে সময়টায় শ্রীলঙ্কায় ধারাবাহিক বৃষ্টি হয়। তুমি বৃষ্টি চাইতে গেলে এই সময় শ্রীলঙ্কার চেরাপুঞ্জি, আইডিয়াল জায়গা। এবার সেখানে ভারত পাকিস্তান ম্যাচ ওভার কমে আসতে পারে, একে এত টেনশন থাকে, তারপরে ওভার কমে গেলে আরো বেশি টেনশন, সো ম্যাচটা অনেক সময় স্নায়ুযুদ্ধ হয়ে যায়। এবং পাকিস্তান টিম আগের দিন শাহিন আফ্রিদির একটা স্টিল নিশ্চয় অনেকে দেখেছেন, আমি জানি না তুমি দেখেছো কিনা, যে শাহিন আফ্রিদি বল করতে করতে তার হঠাৎ মনে হচ্ছে তার চোট লেগেছে, এবং তখন ওয়াকার ইউনিস কমেন্ট্রি করছিলেন, উনি একটা খুব দামি কথা বলেছেন যে কোন প্লেয়ার যখন বাউন্ডারি লাইনের ধারে তার যখন শুশ্রূষা হয়, যখন ফিজিও তার শুশ্রূষা করে তার মধ্যে আতঙ্কের কিছু নেই, জাস্ট হতেই পারে, কিন্তু যখন ফিজিওর সঙ্গে টিম ডক্টরও এসে যান তখন বুঝতে হবে একটা কোনো সিরিয়াস কিছু হয়েছে। কাজে কালকের ম্যাচে যেরকম বৃষ্টি একটা সমস্যা, তেমনি শাহিন আফ্রিদি খেলতে পারবেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। আর আমি তো অনেস্টলি বলছি যে আমি যদি পাকিস্তান টিমের সঙ্গে যুক্ত থাকতাম, শাহিন আফ্রিদির তাসটাকে হয়তো আমি ফাইনালের জন্য বা বিশ্বকাপে আহমেদাবাদ ম্যাচের জন্য তুলে রাখতাম, এই ম্যাচে ব্যবহার করতাম না। কিন্তু সবাই দেখছি যে সমস্ত ভারতীয় মিডিয়ায় রবি শাস্ত্রী বলছেন, বিভিন্ন এক্সপার্টরা, সবাই শাহিন আফ্রিদি খেলবেন, পুরো 10 ওভার বল করবেন, এভাবেই কিন্তু ইন্ডিয়ান ছকটাকে সাজাচ্ছেন
একেবারে। আর আমরা আশা করব যে কালকে যাতে পুরো ম্যাচটা হয়, কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খুব বেশি হয় না বর্তমান সময়ে কথা বলছি, এবং এশিয়া কাপের এই ম্যাচ দেখা থেকে কেউ বঞ্চিত হবে না, এটুকু আশা রাখি। তবে শাহিন আফ্রিদি অবশ্যই খেলবে কি খেলবে না সেটা তো সময় বলবে, তবে এই যে ব্যাটলটা, এটা বলা হয় সাধারণত পাকিস্তান বোলিং ভার্সেস ইন্ডিয়ান ব্যাটিং, একদিকে শাহিন, হ্যারিস রাও, সাদাব খান সব দুর্দান্ত বোলার, এবং অপরদিকে যদি আমি ইন্ডিয়ান ব্যাটারদের কথা বলি তাহলে শুভমান গিল কাম ব্যাক করছেন, প্রিয়াস আয়ার যা খবর, বিরাট কোহলি, রোহিত শর্মা তো রয়েছেনই, এই যে ব্যাটলটা পাকিস্তান বোলিং ভার্সেস ইন্ডিয়ান ব্যাটিং, আপনি মানেন
না? আমি মানি না পুরোটা, যে পাকিস্তান বোলিং ভার্সেস ইন্ডিয়ান ব্যাটিং, আমি বলবো ইন্ডিয়ান বোলিং ভার্সেস পাকিস্তান ব্যাটিং, কারণ নেপালের সঙ্গে পাকিস্তান জিতেছে কত, 238 রানে না কত রানে এক্স্যাক্টলি, আমার ঠিক এক্স্যাক্টলি
200 বেশি রানে,
হ্যাঁ 238 রানে, ঠিকই বলছি 238 রানে জিতেছে, এবং সবাই বলছে যে নেপালকে হারানোর মধ্যে কোনো কিছু নেই, নেপালের সঙ্গে পারফরমেন্সটাকে দেখা উচিত নয়, কিন্তু দুটো সেঞ্চুরি আছে, বাবর আজম সেঞ্চুরি করেছেন, ইফতেকার সেঞ্চুরি করেছে, এদেরও কিন্তু থামানো সহজ হবে না ইন্ডিয়ান বোলিং এর পক্ষে। এবং মনে রেখো যে ওরা জানেন যে ইন্ডিয়ান বোলিং এ যদি আমি বুমরাকে মারতে পারি, বুমরা ইঞ্জুরির পর ফিরছে, তার কনফিডেন্সটা খুব একটা ভালো জায়গায় থাকবে না, তো ওরাও চাইবেন শুরু থেকে বুমরাকে মারতে। এবং একটা কথা মনে রাখতে হবে যে দুটো টিমই এই ম্যাচটাকে কিন্তু বিশ্বকাপের প্রমো হিসেবে দেখবে, কারণ এই ম্যাচটা ফাইনাল নয়, এই ম্যাচটা এশিয়া কাপের ফাইনাল নয়, ওয়ার্ল্ড কাপেরও ম্যাচ নয়। তো আমি এটাকে কিন্তু আহমেদাবাদের প্রমো হিসেবে দেখব, আহমেদাবাদ ম্যাচ অনুযায়ী এটাকে ব্যবহার করব। সেক্ষেত্রে কিন্তু যদি প্রথম দিনই বুমরাকে মেরে দেওয়া যায় তাহলে কিন্তু একটা ভারতের উপর একটা সাইকোলজিক্যাল উল্টো একটা চাপ চাপিয়ে দেওয়া যায়, এবং তখন যে ভারতীয় বোলার আছেন তিনজন স্পিনার তারা রেস্ট্রিক্ট করতে পারবেন কিনা সেটা দেখার, মনে রাখতে হবে তিনজনই বাহাতি স্পিনার, কোন ডানাতি স্পিনার নেই ভারতে। তো আমি এদিক থেকেও লড়াইটা দেখতে চাই, এবং তুমি যেটা বলছো সেটাও আমি এগ্রি করি যে ইন্ডিয়ান ব্যাটসম্যান ভার্সেস বোলিং, স্পেশালি যেখানে ইন্ডিয়ান ব্যাটিং এ কে কোথায় নামবেন সেটা প্রায় লটারির মতো হয়ে গেছে
একেবারে, এবং এটা নিয়ে তো আলোচনা করতেই হচ্ছে। আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে দুতরফ থেকেই চলে বাগ্বিতণ্ডা। রবি শাস্ত্রী বলছেন যে ইন্ডিয়ান টিম ফেভারিট, তবে পাকিস্তানকেও সমীহ করছেন চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স। এবং একই সঙ্গে বাবর আজম, তিনি বিরাট কোহলির অনেক প্রশংসা করেছেন, তবে একই সঙ্গে বলছেন যে আমরা ম্যাচ প্র্যাকটিসের দিক থেকে এগিয়ে থাকব ইন্ডিয়ার থেকে। তো এগুলো তো চলছে, তবে ব্যাটিং অর্ডার কি হতে চলেছে? গুঞ্জন শোনা যাচ্ছে ঈশান কিষাণকে ওপেন করানো হতে পারে, তিন নম্বরে শুভমান গিল নামতে পারেন, নাকি আবার এক পক্ষ বলছে শুভমান গিল রোহিত শর্মা যেমন ওপেন করছেন করবেন তিন নম্বরে ঈশান কিষাণ, আবার অনেককে বলছেন বিরাট কোহলিকে তিন নম্বরে। কি হতে চলেছে, কি ব্যাটিং অর্ডার?
দেখো ইন্ডিয়ান টিমের এটা যবে থেকে শুরু হয়েছে এটা ওয়াসিম আকরমের আমল থেকে শুরু হয়নি, আজকে দেখলাম রবি শাস্ত্রী বলছেন ওয়াসিম আকরমের কথা, এটা শুরু হয়েছে মোহাম্মদ আমিরের সময় থেকে। মোহাম্মদ আমিরের তুমি নিশ্চয়ই ম্যাচ কভার করেছো, ওর একটা ভেতরে ঢোকা ডেলিভারি ছিল যেটা খুব সাংঘাতিক, যেটা ব্যাটসম্যান বোল্ড হতো বা এলবি হল বাইরে নিয়ে যেতে পারতেন না ওয়াসিমের মতো, যার জন্য ওই পর্যায়ে যেতে পারেনি ওকে। বাংলাদেশে আমি দেখেছি কলকাতা ইডেনে দেখেছি যে রোহিত শর্মার বাহাতি স্পিনারদের সঙ্গে ঐতিহাসিকভাবে একটা দুর্বলতা আছে, স্পেশালি যে বলটা ভেতরে আসে। ইন্ডিয়ান টিম ভয় পাচ্ছে যে যদি শাহিন আফ্রিদি বল করেন, যদি রোহিত শর্মা সমস্যা হয় তাকে খেলতে, শুভমন গিলেরও যদি বাহাতি পেসারকে ভেতরে আনা বলে খেলতে সমস্যা হয়, তাহলে ঈশান কিষাণকে নামিয়ে দিলে তুমি লেফট রাইট কম্বিনেশন করিয়ে দিলে। এবার মনে করা যাক শাহিন আফ্রিদি কালকে খেললেন না, তখন কি ইন্ডিয়া ওই কম্বিনেশন করবে না? ইন্ডিয়া তখন যেরম ঠিক করেছিল শুভমন গিল রোহিত শর্মা ওপেন করে তিন নম্বরে কিষান কিষাণ খেলবে, এটা দেখার। বাট আমার কোথাও মনে হচ্ছে ঈশান কিষাণকে কাল আমরা ওপেনার বা তিন নম্বর যে কোনো একটা জায়গায় দেখবো
একেবারে, মানে উপরের দিকেই নামবেন ঈশান কিষাণ, এটা কিন্তু মনে করা হচ্ছে। দেখা যাক কি ব্যাটিং অর্ডার হয় ভারতীয় দলের, পাকিস্তানের দল দেখেও অনেকটা ডিসিশন এখানে হয়তো নিতে পারে, তো দেখা যাক সবদিকে চোখ থাকবে। তবে কিছু মাইল ফলকের সামনে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান ব্যাটাররা, জানিয়ে রাখি 108 রান করলে বিরাট কোহলি 13,000 রানের মাইল ফলক স্পর্শ করবেন, মানে বিরাট মাইল ফলক আরো একবার স্পর্শ করবেন কোহলি। আর এশিয়া কাপে রানের নিরিখে 226 রান করলে রোহিত শর্মা সচিন তেন্ডুলকারকে ছাপিয়ে যাবেন। অন্যদিকে বিরাট কোহলি 5টি শত রান করেছেন এশিয়া কাপের ওয়ান ডে ফরম্যাটে, বলছি জয়সূর্যার 6টি শত রান রয়েছে, যদি আরেকটি শত রান করে তাহলে জয়সূর্যকে এখানে অবশ্যই ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলি। বেশ কিছু মাইল ফলকের সামনে দাঁড়িয়ে বিরাট রোহিত,
দেখো ওই মাইল ফলকগুলো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে যদি কেউ মাইল ফলক নিয়ে ভাবতে যায় না তাকে লোকে মারবে, স্পেশালি কোন ক্রিকেটার তাকে বলবে আগে ম্যাচটা যেত, লোকে আর কিচ্ছু বোঝে না, ওয়েদার খারাপ হয়ে গেল, পড়লে গেলে হঠাৎ করে বৃষ্টি নেমে ওভার শর্টন করে দিল, ম্যাচটা কঠিন হয়ে গেল, এসব লোকে বুঝতেই চায় না, লোকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে জয় দেখতে চায়। লাস্ট যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা আমরা দেখেছিলাম সেটা হয়েছিল মেলবোর্নে, সেটা টি-20 ছিল, তাতে বিরাট কোহলির একটা শট এখনো কেউ ভোলেনি, এবং বলা হয়েছিল শতাব্দীর শ্রেষ্ঠ শট, যে শটটা তুলে দিয়েছিলেন সোজা ছয়ের উপর দিয়ে মেলবোর্ন ক্রিকেট মাঠে। তো বিরাট কোহলি আমার কাছে, বিরাট কোহলি 13,000 রান করলেন কি 12,000 রান করলেন তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট স্মৃতি ওই শটটা, ওই শটটা বিরাট কোহলিকে কিন্তু একটা হিউজ কনফিডেন্স দেবে এই ম্যাচে পাকিস্তানের সঙ্গে যখন তিনি নামবেন। ইদানিং তিনি খেলেননি, তিনি রোহিত রেস্ট নিচ্ছিলেন, এটা নামবেন। রাহুল দ্রাবিড় দেখলাম ট্রেন করেছেন টিমকে, এমন সময় ট্রেন করেছেন যখন সাংবাদিকদের ঢুকতে দেননি, সাধারণত এটা ভারতে হতো না, এটা ফুটবল কোচেরা করে থাকেন, ক্রিকেটে সাধারণত হয় না, বাট এখন নিশ্চয়ই নানান রকম কম্বিনেশন প্র্যাকটিস করছেন সেই জন্য জার্নালিস্টদের ঢুকতে দেননি। ইন্টারেস্টিং হবে দেখার যে ইন্ডিয়ান টিম কিভাবে খেলে। আরেকটা প্রশ্ন যে তিলক বর্মা তিনি কি কাল খেলবেন, আমার যে টিম তাতে মনে হচ্ছে না তিনি খেলবেন বলে, কারণ শ্রেয়স আইয়ার যদি খেলেন তিলক বর্মা কোথায় খেলবেন? কিন্তু তাহলে তিলক বর্মাকে তুমি নিলে কেন, আর নিলে তাহলে তুমি দেখবে কবে? তাহলে কি তিলক বর্মা নেপালের সঙ্গে খেলবেন? কারণ তোমার তো টিম সিলেকশন হয় 4, নইলে 5 করতে হবে, লেটেস্ট বাই 5 করতে হবে, যদি 5 করতে হয় তুমি মাত্র 2 ম্যাচ পাচ্ছ, তুমি ফাইনাল পাচ্ছ না, তাহলে এই 2 ম্যাচের মধ্যে তিলক বর্মাকে তোমার ট্রাই করতেই হবে, আদারওয়াইজ তুমি তাকে দেখতে পাবে। শ্রেয়স আইয়ার চোট সারিয়ে ফিরছেন, তাকেও তোমায় খেলাতে হবে। সো ইন্ডিয়ান সিলেক্টরদের সামনে বা টিম ম্যানেজমেন্টের সামনে অনেক রকম কম্বিনেশন রয়েছে এবং স্পেশালি যখনই বৃষ্টি হয় তখন যে টিমটা তুমি ভেবে রেখেছো সেই টিম থেকে অনেক সময় অনেক পরিবর্তন হয়, কারণ হয়তো লংগেস্ট ফরম্যাটে যে ভালো খেলে তাহলে বৃষ্টিতে মনে করো 20 ওভারের হয়ে গেল ম্যাচটা কি 25 ওভারে, তখন অবভিয়াসলি তুমি টিমটা চেঞ্জ করবে, সেটা বোলিং এও চেঞ্জ করতে পারো ব্যাটিং এও চেঞ্জ করতে পারো। তো এই অনেকগুলো বৃষ্টি হয়ে একই ইন্দো পাক ম্যাচের চ্যালেঞ্জ এত বেশি, বৃষ্টি হয়ে আমি বলবো আরো দুজন ক্যাপ্টেনের আরো আজকে রাত্রিরে ঘুমটা আরো কমিয়ে দেবে
একেবারে। ভারতীয় ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা করলাম, বোলিং কম্বিনেশন অবশ্যই ছুঁয়ে যাব, মোহাম্মদ শামি জসপ্রীত বুমরা নাকি মোহাম্মদ সিরাজও খেলবেন নাকি মোহাম্মদ সিরাজ জসপ্রীত বুমরা, অপরদিকে স্পিনার তো রয়েছে, বোলিং কম্বিনেশন কি বলে?
মোহাম্মদ শামি এবং জসপ্রীত বুমরা আর আমার মনে হয় তিনজন স্পিনার, শ্রীলঙ্কাতে ট্র্যাডিশনালি বল টার্ন করে তাই হয়তো তিনজন স্পিনারকেই খেলাতে হবে, জাডেজাকে অলরাউন্ডার ধরে নিয়ে হয়তো অক্ষর প্যাটেল এবং তার সঙ্গে কুলদীপ ফার্স্ট চয়েস, তারপর অক্ষর প্যাটেলকে যদি যদি জায়গা থাকে উইকেটের উপর নির্ভর করবে
একেবারে। এটাই মোটামুটি কম্বিনেশন হতে চলেছে, তাও আমরা দেখবো যে আগামী কাল কোন রকম চেঞ্জেস হয় কিনা। গৌতম দা সঙ্গে রয়েছেন এবং অনেকের প্রশ্ন এটা যে গৌতম দা কি প্রশ্নটা করা হোক, যে প্রচুর ম্যাচ কভার করেছেন উনি এবং প্রচুর ম্যাচ দেখেছেন, তো সেরা তিনটি মুহূর্ত আমরা জানি 96 এর কোয়ার্টার ফাইনাল ভেঙ্কটেশ প্রসাদ ভার্সেস আমিতর কি হয়েছিল বা ইন্ডিপেন্ডেন্স কাপ ফাইনাল ঋষিকেশ কানিটকারের 4 মেরে জেতানো, সচিনের সেঞ্চুরিয়ানে 98 বা তারও আগে যদি ধরি 1985 ওসমান্স কাপ ফাইনাল বা অস্ট্রেলেশিয়া কাপ ফাইনাল চেতন শর্মাকে লাস্ট বলে 6 মেরে জেতানো। গৌতম দা আপনার চোখে তিনটি সেরা মুহূর্ত ভারত পাকিস্তানের?
1 নম্বর মুহূর্ত সেঞ্চুরিয়ানে সচিন তেন্ডুলকারের ইনিংস, সবচেয়ে ভালো ইনিংস আমি দেখিনি, স্বর্গীয় ইনিংস, সবাই সার্জায় মরুঝড়ের কথা বলে, বাট ওই ইনিংসটা পাকিস্তান সম্ভবত 273 করেছিল এবং তুমি একটা ম্যাচে মানে একটা ইনিংস শেষ হওয়ার পর অপোনেন্ট টিমের ক্যাপ্টেন মানে ফিল্ডিং টিমের ক্যাপ্টেন জিতবে কি জিতবে না এটা বোঝার বেস্ট উপায় হচ্ছে সে কি ভাবছে, তার তার পায়ে হাঁটাটা, সে কিভাবে হেঁটে ড্রেসিং রুমের থেকে ফেরত যাচ্ছে সেটা দেখা। তুমি যদি এখনো কোনো ভিডিও থাকে, দুটো সৌরভের হেঁটে যাওয়া দেখবে, একটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফাইনালের পর, ওয়ার্ল্ড কাপ ফাইনালে ফার্স্ট ইনিংস এর পর হেঁটে যাওয়া, আর হচ্ছে ওই ম্যাচটা সেঞ্চুরিয়ানে হেঁটে যাওয়া, দুটো হেঁটে যাওয়াতেই আগাম বিপর্যয়ের ইঙ্গিত ছিল, খুবই লুজ মানে তার মধ্যে কোনো প্রাণ নেই, স্পন্দন নেই, কারণ ক্যাপ্টেন জানে সে হেরে গেছে, 273 কি করে জিতবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে। এবং সেখানে ব্রিফিং যখন হয় তখন সৌরভ ব্যাটসম্যানদের বলেন যে প্রথম 10 ওভার কেউ মেরে খেলবে না, দেখে খেলবে, উইকেট বাঁচিয়ে খেলবে, তারপর আমরা অ্যাটাকে যাব। প্যাভিলিয়নের সিঁড়ি দিয়ে যখন নাচছেন ব্যাটসম্যানরা তখন বীরেন্দ্র সেহবাগ বলেন যে বাজি ক্যা করনা হ্যায়, কাপ্তান নে বোলা দেখ কে খেলনা হ্যায়, সচিন বলেছে পহলে সে মারনা হ্যায়। এবার যখন ঘাসে প্রায় পা পড়ে যাচ্ছে দুজন, সেই সময় সেহবাগ বলেন যে ওয়াসিম আকরমকে আমি কোনো জীবনে খেলিনি, তুমি কি একটু স্ট্রাইক নেবে? সেই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচে সেহবাগ স্ট্রাইক নিয়েছেন, সচিন নন স্ট্রাইক। আমরা অবাক হয়ে দেখলাম যে হঠাৎ করে সচিন স্ট্রাইক নিচ্ছেন, অবাক লাগলো, আমরা তো জানতাম না কি কথোপকথন হয়েছে, তাহলে কি সেহবাগের চোখ? প্রথম বল থেকে সচিন যেভাবে খেলেছিলেন যে ভঙ্গিতে সেটা মহাজাগতিক আমি বলবো, ওটা একটা। 2 নম্বর হচ্ছে অস্ট্রেলেশিয়া কাপ ফাইনাল, কতবার লিখে যে কতবার ইন্ট্রো চেঞ্জ করেছি, কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছি, তখন তো ল্যাপটপের সুবিধা ছিল না, হয় টাইপ করতে হতো বা হাতে লিখতে হতো। অবিশ্বাস্য একটা ম্যাচ যেটা জাভেদ মিয়াঁদাদ একা নিয়ে গেছিলেন, আমার এখনো মনে আছে যে যখন ইমরান খান আউট হয়ে ফিরছেন ওপর থেকে সার্জার অভিজাত ভিভিআইপি গ্যালারি থেকে যেখানে বুখাতিররা বসতেন, সেই গ্যালারি থেকে কেউ একটা আইসক্রিমের বাক্স ইমরানের মাথায় ছুড়ে দিয়েছিলেন, জাস্ট মাথাটা অল্পের জন্য মিস করেছিল, ওটাও ভিডিওতে থাকো, যেটা ইমরানের উপরের দিকে তাকালেন একটা আইসক্রিমের খোসা, ঠিক যেভাবে মাঠে যেভাবে পাথরটা তো ছড়ে মানে মধ্যবিত্ত গ্যালারি থেকে অভিজাত গ্যালারি থেকে আইসক্রিমের বাক্স, মানে তুমি ম্যাচ হেরে গেছো। সেই ম্যাচ জাভেদ মিয়াঁদাদ নিয়ে গেছিলেন। আর 3 নম্বর ম্যাচটা অনেকের মনে নেই, অ্যাডিলেডে সৌরভ একটা ইনিংস খেলেছিলেন, সেঞ্চুরি করেছিলেন, ওয়াসিম আকরম এবং ওয়াকার ইউনিসের এগেনস্টে, ওই রকম একটা 99-2000 ওই রকম একটা ট্যুরে যেখানে মেন্টালি সবাই সমাধিতে চলে গেছে, সেই অবস্থা থেকে একটা ইনিংস খেলেছিলেন যেটা ওয়াজ রিমার্কেবল। এবং আমার মনে আছে কপিল দেব পরে বলেছিলেন যে একমাত্র ডেভিড গাওয়ারকে আমি ওয়াসিম আকরমকে মারতে দেখেছি আর তারপর এই গাঙ্গুলিকে দেখলাম। কপিল দেব যখন এরকম প্রশংসা করেন তখন বুঝতেই হয় যে সেদিন সৌরভের উপর কিছুটা ভর করেছিল। এই তিনটে ইনিংস আমার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে দেখা, তুমি ঝট করে প্রশ্নটা করলে তিনটেই মনে পড়লো।
গৌতম দা বললেন সেরা তিনটি মুহূর্ত, একটা হচ্ছে অবশ্যই আমরা ভুলিনি 2003-এ সেই ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, আব্দুল রাজাক একটা ক্যাচ মিস করেছিলেন সচিন টেন্ডুলকারের, এবং তারপরে ওয়াসিম আকরাম যা বলার বলেছিলেন। তো যাই হোক, সেই
অ্যাকচুয়ালি ক্যাচ মিস করেননি, ক্যাচটা মিস করতেন যদি উনি ওয়াসিমের কথা শুনে একটু পেছনে দাঁড়াতেন। উনি পেছনে দাঁড়াননি, ওয়াসিম বলেছিলেন ওকে দুহাত পেছনে দাঁড়াতে, যদি দাঁড়াতেন তাহলে আজকে আমরা এই আলোচনাটা করতাম না।
ঠিক, আর ম্যাচের ফলাফল কি হতো আমরা সেটাও জানি না যদি ক্যাচটা ধরতেন আব্দুল রাজাক। এবং তারপরে যেটা বললেন রত্ন কাপ ফাইনাল, এবং সেকেন্ড ডে অস্ট্রেলেশিয়া কাপ, চেতন শর্মাকে শেষ বলে ছয় মেরে জাভেদ মিয়াঁদাদের সেই মহাকাব্যিক ইনিংস। তো এক একটা মুহূর্ত, মানে ভারত পাকিস্তান ম্যাচ মানে কিন্তু মুহূর্ত তৈরি হয়, আগামীকাল কি মুহূর্ত তৈরি হয় সেটা অবশ্যই দেখব। সৌরভের সেই ইনিংসটাও রয়েছে, 99 সেই 140 উপর রান ওয়াসিম আকরামকে মাঠের চার ধারে মেরেছিলেন। তো বিভিন্ন মুহূর্ত তৈরি হয়, দেখা যায় কালকে রোহিত শর্মা বা বিরাট কোহলি অন্য কোনো মুহূর্ত তৈরি করতে পারে কিনা। ক্রিকেট তো চলছেই, ক্রিকেট নিয়ে আলোচনা চলবেই, তবে এবারে উইকেন্ডটা কিন্তু একদম ক্রিয়াপ্রিয় মানুষদের এবং অনুরাগীদের জন্য কিন্তু একদম আইডল। কারণ একদিকে ইন্ডিয়া পাকিস্তান, ঠিক তার পরের দিন ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, তাও আবার ডুরান কাপ ফাইনাল, প্রথমদের সঙ্গে রয়েছেন, প্রথমটা তাকে এগিয়ে রাখছেন।
মোহনবাগান সাপোর্টাররা খুব রেগে যাবে, তুমি বললে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, মোহনবাগান সাপোর্টার বলে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল, এটা কালকে একটা হিউজ ডার্বি ম্যাচ এবং টিকিটের চাহিদায় পাগল হয়ে যাওয়ার জোগাড়। আমি বহু লোককেই বলছি যে আমি ফুটবল করি না, তুমি করো, তো তোমার দিকে আমার মনে হয় তোমার কাছে কিছু টেক্সট আসবে। এবং যেভাবে দুটো টিম ফাইনালে উঠেছে সেটা থেকে আমার মনে হয় আরো বেশি এই এক্সাইটমেন্টটা বেড়ে গেছে। ইস্ট বেঙ্গল দু গোলে হারছিল, সেখান থেকে টু অল নাটকীয়ভাবে ড্র করে টাইব্রেকারে জিতেছে। মোহনবাগানও এক গোলে হারছিল কালকে এফসি গোয়ার কাছে পরশুদিন, এবং সেই ম্যাচটাও খুব রিমার্কেবল একটা ম্যাচ, যে ম্যাচটা অনেক মোহনবাগান সাপোর্টার কি হবে ভাবতে পারছিলেন না। এবং তারপরে একটা পেনাল্টি হলো যেটা বেশ বিতর্কিত পেনাল্টি, আমি বলবো যে আমরা আজকে ইউটিউবে আমি আজকেও দেখছিলাম যে বাইরে ছিল, কিন্তু এরকম খেলায় হয়। আমার শুধু অবাক লাগছে যে ডুরান কাপের মতো একটা বড় টুর্নামেন্ট যেখানে এত মানে সো মাচ অ্যাট স্টেক, সেখানে এই ওয়ারের ব্যবস্থা করা হয়নি কেন? আমি আজকে একজন প্রাক্তন ফুটবলারকে জিজ্ঞেস করছিলাম যে কেন ওই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যেটা ফিফা লাস্ট ওয়ার্ল্ড কাপে চালু করেছে সেটা কেন সেটার ব্যবস্থা থাকবে না। উনি বললেন যে এটাতে যে টাকাটা লাগে সেটা অনেক টাকা। এবার আমার প্রশ্ন হচ্ছে যে কত টাকা? এই যে কালকে এত মাঠে পরশুদিন এত লোক যাবেন, টিকিট কাটবেন, স্পন্সরশিপ রয়েছে, সেখান থেকে কি টাকা হয় না? মানে আইএসএলও তো এখনো শুরু হয়নি, শুনছি আইএসএল এবার হবে, কিন্তু এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখনকার দিনে, কারণ রেফারিরা এত প্রেশারের মধ্যে থাকেন, স্পেশালি এত ফরেন প্লেয়ার এসে গেছে, আরো বেশি বেড়ে গেছে উত্তেজনা। কাজে সেখানে কেন যদি টেকনোলজির সুবিধে থাকে তাহলে আমার খেলা সেই টেকনোলজির সুবিধাটা নেবে না কেন? এবং এটা এটা কত টাকা লাগে? কি নিশ্চয়ই কোটি টাকা লাগবে না এটা করতে। কাজে এটা কালকে যদি এই ওয়ার থাকলে এই মোহনবাগানের পেনাল্টি নিয়ে এত আলোচনা হচ্ছে, এত আলোচনা নিয়ে কোনো স্কোপ ছিল না। তাই বলবো যে মোহনবাগান টিমটা কিন্তু খুব ভালো খেলছে, এবং যদিও তারা প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গলের কাছে হেরে গেছে, এই ম্যাচটাতে কিন্তু মোহনবাগান যেভাবে স্পেশালি ফরওয়ার্ড লাইন যেভাবে দেখা যাচ্ছে যেভাবে একটা নিজেদের মধ্যে বোঝাপড়া করে খেলছে সেটা আমি বলবো যে যথেষ্ট ইমপ্রেসিভ। কিন্তু মোহনবাগানের দুটো গোলই তুমি যদি দেখো, কালকের গোল এবং প্রথম দিনের গোল, দুটো গোলই কিন্তু বাদিক থেকে, বাদিকে হঠাৎ করে স্টপাররা একটা লাইনে হয়ে আছেন, দুটো গোলই, তুমি নন্দকুমারের গোল কালকের গোল, দুটো গোলই কিন্তু হয়েছে মোহনবাগানের বাদিক থেকে, একই জায়গা থেকে, হয়তো দুটো গোলের ধরনটা আলাদা ছিল, দুটোই একই জায়গা থেকে। মোহনবাগানের ডিফেন্সে কালকে এফসি গো অনেকবার পেনিট্রেট করেছে। তো ইস্ট বেঙ্গল ফরওয়ার্ড লাইন যদি ভালো খেলে, আমার কোথাও মনে হয় যে এটা যেরকম মোহনবাগান ফরওয়ার্ডদের সঙ্গে ইস্ট বেঙ্গল ডিফেন্সের লড়াই, তেমনি মোহনবাগান ফরওয়ার্ড ইস্ট বেঙ্গল ফরওয়ার্ডদের সঙ্গে কিন্তু মোহনবাগান ডিফেন্সের লড়াই, যে ডিফেন্স ক্র্যাক করবে তারা হারবে, যে ডিফেন্স ক্র্যাক করবে। তবে ডুরান কাপের আমি একটা ইতিহাস দেখছিলাম যে ডুরান কাপে তিন বছর মোহনবাগান ইস্ট বেঙ্গল দুবার দেখা হয়েছে, সেটা হচ্ছে 57, 1960, 1972। কিন্তু এই তিন বছরই যে দেখা হয়েছে সেটা ফাইনালে রিপ্লে হয়েছে, মানে ফাইনালটা প্রথম দিন অমীমাংসিত থেকেছে, তারপরে তার রিপ্লে হয়েছে। এরম হয়নি যে গ্রুপ লিগে খেলেছে আবার ফাইনালে গিয়ে খেলেছে। সো রোববারের টিকিটের ডিমান্ড আমার তো মনে হচ্ছে যে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ডিমান্ডের চেয়েও বেশি, ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ডিমান্ডের চেয়েও, ওটা অবশ্য আরো পরে হবে, রিকোয়েস্ট আসা তো শুরু হয়ে যায়। এইটা হঠাৎ করে একটা হিউজ ইয়েতে চলে গেছে, এবং আমি বলবো যে দুটো টিমের প্লেয়ারদের একটা জিনিস ভালো হয়েছে, ওরা আইএসএল এ অনেক সময় একটা ম্যাচ খেলেন, খেলে চলে যান, বুঝতে পারেন না, দুটো টিমেরই ফরেন প্লেয়াররা এখন বুঝতে পেরেছেন যে কলকাতা মাঠে সমর্থকদের তাদের কাছে কতটা আশা, সেই জন্য এই ম্যাচটা কিন্তু আরো ইন্টারেস্টিং হবে। হয়তো প্রথম দিকে বিদেশিরা বুঝতে পারেননি যে কতটা প্যাশন এই ম্যাচ ঘিরে থাকে। কালকে মনমান এফসি গোয়ার সঙ্গে গোল শোধ করার পর তুমি যদি গ্যালারির ছবি দেখো, রিমার্কেবল। বা ইস্টবেঙ্গল টাই ব্রেকার দুটো অল হওয়ার পরে মানে মনে হবে তোমার একটা সিনেমা দেখছো তুমি পুরো লিটারেলি। তো বা অন্যভাবে বললে সমর্থকরা বলবেন, হয়তো ঠিকই বলবেন, যে সিনেমাও এই মুডকে ক্যাপচার করতে পারবে না। তো সেখানে ইস্টবেঙ্গল টিমটা এবার আমি বলবো দুজনের কথা, ইস্টবেঙ্গল কর্মকর্তা আমাদের সৈকত গাঙ্গুলী একজন, আরেকজন ইমামির দেবব্রত মুখার্জি যিনি এবার নেই। এই কোয়াড্রাতকে আনাটা ইস্টবেঙ্গলের একটা মাস্টার স্ট্র্যাটেজি। এবং আমি তোমায় বলি যে ইস্টবেঙ্গলে কিন্তু হাওয়াসও তাদের কিন্তু যে উইশ লিস্ট তাতে হাওয়াসও ছিলেন, এবং তাতে প্রথম বিচার্য ছিল যখন তারা মিটিংয়ে বসেন যে এমন কোন কোচকে আনতে হবে যিনি আইএসএল দিয়েছেন, উইনিং কোচ। সেই সময় কোয়াড্রাতে কথা হয়, কোয়াড্রাত কিন্তু ইস্টবেঙ্গল একটা একঝলক ফ্রেশ হাওয়া এনেছে। মনমোহন হয়তো অনেক স্টার স্টার্টেড টিম, মনমোহনে হয়তো হয়তো কালকেও সামান্য এগিয়ে শুরু করবে, আমি তো বলবো 51-49 মনমোহনের ফেভারে রোববার। কিন্তু কোয়াড্রাত একটা এক্স ফ্যাক্টর হয়ে গেছে, এবং তার যে ফ্রেশনেস বা তার যে স্পিরিটটা কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে খুব খাপ খেয়ে গেছে
একেবারে। এবং কাল কোয়াড্রাত আছে মানে ইস্টবেঙ্গল জিতবে এরকম মনে করছেন লাল হলুদ অনুরাগীরা, ফ্যান্সরা, কারণ কিছু না কিছু একটা হয়ে যাচ্ছে। যখনই কিছু মানে ভাবছে যে সেমি ফাইনাল ম্যাচে যখন মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল হেরে যাবে, ঠিক সেই সময় 97 মিনিটে নন্দ কুমারের গোল এবং নন্দ আনন্দ দিচ্ছে সবাইকে। দেখা যাক রবিবারেও এরকম কিছু মুহূর্তের সাক্ষী থাকে কিনা লাল হলুদ।
মেগা ডার্বি
এবং ডুরান কাপের ফাইনাল 19 বছর পর, আর প্রত্যেকের নজর কিন্তু এই ডার্বির দিকে রয়েছে। টিকিটের চাহিদা প্রচন্ড বাড়ছে, টিকিট আমার কাছে চাইবেন না প্লিজ, কারণ আমি চাইছি টিকিট সবার কাছে এই মুহূর্তে। আর একই সঙ্গে ইলিশ চিংড়ির দামও কিন্তু বাড়ছে, দেখা যাক কি হয়, নজর থাকবে ডার্বির দিকেও। আর এখানে শেষ করছি, অনেক ধন্যবাদ গৌতম দা আমাদেরকে এতটা সময়।
এই উইকেন্ডে তো মানে যাকে সেই ইউএস ওপেনে থাকে না সে একদম মেগা উইকেন্ড, যেটা বলে যে শনিবার ইন্ডিয়া পাকিস্তান আর রোববার মনমোহন ইস্টবেঙ্গল। মনে রাখতে হবে যে একটাতে বৃষ্টির আশঙ্কা আছে, আরেকটাতে অ্যাভারেজ বৃষ্টি হলে খেলা হয়ে যাবে
একেবারে, তাই বৃষ্টিটা কমন থাকছে। তবে আশা করবো দু জায়গাতেই খেলাটা হোক। শেষ করছি এখানেই, দেখুন স্টেডিয়াম বুলেটিন, এবং স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে ফেসবুক ইউটিউব তো রয়েছি, আর আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টে উঁকি মারতে ভুলবেন না।